রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك وصحبه يا نور الله مدني চ্যানেল দর্শক শ্রোতা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা আসুন আমরা শ্রবণ করব হামদে বারি তাআলা।
সুদ্দুবালিল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় স্নেহ ভাইরা, আসুন আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা কালাম শ্রবণ করব এবং সঙ্গে মিলে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন দুরুদে পাক পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি
তেরে বচানা মৌলা উকবা মেন না কুছ রঞ্জ দিখানা মৌলা উকবা মেন না কুছ রঞ্জ দিখানা মৌলা
সুবহানাল্লাহ তুমি প্রভু আমার আমি
بندہ دوبار تم پربھو بار آنی بندہ دوبار تو سبحان اللہ سبحان اللہ
تو مار دایا تو
الضحى نزل سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله
দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম ইনশাআল্লাহ আজবাজান আমরা আজকের আমাদের অনুষ্ঠানে নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ শুনবো। আসুন আমরা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি পবিত্র জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, সুবহান রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানে একটি আলোচনার বিষয় নিয়েছি ইনশাআল্লাহ আজাবাজাল। আজকের বিষয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের মধ্যে মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, ইনশাআল্লাহ আমরা আজকের বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ মূল্যবান মদিনী ফুল শ্রবণ করব। আসুন আমরা জেনে নিই আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানের হক। একজন মুসলমান অপর মুসলমানের কোন কোন হক সমূহ আদায় করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোরআন করিমের মধ্যে হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি তার কি দায়িত্ব রয়েছে, কি কর্তব্য রয়েছে, যেহেতু আমরা একটি সমাজে বসবাস করি, আমাদের ঘরে আমাদের বাড়িতে অথবা আমাদের সমাজের মধ্যে অসংখ্য মুসলমান আমাদের আমাদের পাশে রয়েছেন, যে আমি একজন মুসলমান হিসাবে অপর মুসলমানের প্রতি আমার দায়িত্ব কি কর্তব্য রয়েছে, ইনশাআল্লাহ আজাবাজাল আমরা আজকের এই বিষয়ে আলোচনা শ্রবণ করব। আর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসাবে অন্য মুসলমানের প্রতি আমার কি দায়িত্ব কি কর্তব্য ইসলাম দিয়েছে ও ইসলামের দিক নির্দেশনা আমরা ইনশাআল্লাহ আজাবাজাল আজকে শ্রবণ করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান রয়েছে আজকে, সাথে সাথে আমরা আপনাদের কল আপনাদের SMS কে আমরা অনুষ্ঠানের মধ্যে আমরা সামিল করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন আমরা নাতে ইসলামের কাছে যাব, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করব।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, যে আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাতে রাসূল শ্রবণ করব এবং সঙ্গে মিলে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন দুরূদে পাক পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল আল্লাহ وسلم علیک یا حبیب اللہ. اگر کوئی اپنا بھلا چاہتا ہے اسے چاہے جس کو خدا چاہتا ہے. درود پہ بھیجو سلام ان پہ بھیجو یہی مومنوں سے خدا چاہتا ہے. پڑھیے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. যারা সম্ভবের সঙ্গে
তুমি আজো কি তোমার ঘর হবে জঙ্গি কে দা আমার ভাগো আকা জঙ্গি কে দা আমার ভাগো তোমার গো چوکے آقا پاک تاشے چک آقا جے چک اوترو شکو ہو بے آما کے تاشے چک آقا جے چک اوترو شکو ہو بے یا رسول اللہ ویا قیا حبیب اللہ ارے جب ہو بے تو مردیدار تو کو نید ہو بے آمار آمر شپنے شونا آقا مدینہ والا شے چک دا آم کے آقا جے چک اوترو شکو ہو بے شپنے اے شمر تو نی آدو کی تمو گھر ہو بے جنگی دا نصیب یا مار آقا جنگی یہ دا نصیب یا مار تمہار بڑو دیا ہو بے جو دی دی دا پائے تو مار تو بیجے تھو بے آمار جو دی دیدار پائے تو مار تو بیجے تھو بے آمار آقا جو دی دیدار پائے تمہار تو بیجے نیت ہو بے آمار تمہار دیدار جپن ہو بے آقا تمہار دیدار جپن ہو بے مونا مار پراشن تو ہو بے تمہار دیدار جپن ہو بے مونا مار پراشن تو ہو بے جاگی دا نصیب مار تمہار بڑوئے دیا ہو بے مدینہ ہائے جنو مور گھار ارے باقیتے ہائے جنو قبر مدینہ ہائے جنو مور گھار باقیتے ہائے جنو قبر یا رسول اللہ ویا قیا حبیب اللہ یا رسول اللہ ویا قیا حبیب اللہ مدینہ ہائے جنو مور گھار مدینہ ہائے جنو مور گھار باقیتے ہائے جنو قبر مدینہ ہائے جنو مور گھار باقیتے ہا
যখনই কোন মুসলমান এর সাথে সাক্ষাৎ হবে তখন সালাম করা, আর যখন সালাম করবে সালামের জবাব দেওয়া, আর সেই মুসলমান যখন দাওয়াত দেয় তখন দাওয়াত কবুল করা, হাসি দাওয়ায় যখন আলহামদুলিল্লাহ বলে এর জবাবে ইয়ারহামুক আল্লাহ বলা, তারপর যদি কোনো মুসলমান অসুস্থ হয় তখন তাকে দেখতে যাওয়া, মৃত্যুবরণ করলে তার জানাজাতে শরীক হওয়া, যদি কোনো মুসলমান উপদেশ কামনা করে তখন তাকে উপদেশ দেওয়া, কোনো মুসলমানের গীবত সগোলখুরি না করা, নিজের জন্য যা পছন্দ করবে অন্য মুসলমানের জন্য তা পছন্দ করা, নিজের জন্য যা অপছন্দ করবে অন্য মুসলমানের জন্য তা অপছন্দ করা। এভাবে রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিস পাকের মধ্যে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি যে বিভিন্ন হক সমূহ আলোচনা করেন, ইনশাআল্লাহ আজ্জাবাজাল মুবাল্লিগে দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান রয়েছেন। এই সকল বিষয়গুলো যে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের হকগুলো যেগুলো আমরা শুনলাম আজকে, আমরা কিভাবে হক আদায় করব, এর পদ্ধতি কি, এর আমাদের করণীয় কি, ইনশাআল্লাহ দেওয়াজান আমরা আজকের আলোচনাতে শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহিল ভাই, আজকের আমাদের আলোচনার যে বিষয় তা হচ্ছে মানুষের হক সমূহ, একজন মুসলমান আরেকজন মুসলমানের হক কি রয়েছে এবং হকগুলো আমরা কিভাবে আদায় করতে পারি। জি,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তো আল্লাহ পাক কোরআনে পাকের বিভিন্ন জায়গায় এই হকের ব্যাপারে মানুষের সাথে ভালো ব্যবহার করার, মানুষের সাথে আদব কিভাবে করবে এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে ইরশাদ ফরমান। যেমন পঞ্চম পারার সূরা নিসা 36 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ইমান থেকে এভাবে নেওয়া হয়েছে, এবং আল্লাহর বন্দেগি করো এবং তার শরীক কাউকে দাঁড় করাবে না, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, এবং আত্মীয় স্বজনগণ, এতিমগণ, অভাবগ্রস্তগণ, নিকট প্রতিবেশীগণ, দূর প্রতিবেশীগণ, করতের সঙ্গী, পথচারী এবং আপন দাস দাসীদের সাথেও। নিশ্চয় আল্লাহ পছন্দ হয় না কোনো দাম্ভিক আত্মগৌরবকারী। তো এই আয়াতটা যদি আমরা আয়াতের দিকে তাকাই তাহলে আমরা জানতে পারবো যে এখানে প্রতিবেশীর কথা বলা হয়েছে। আমি প্রথমত প্রতিবেশীর দিকে যাব, যে প্রতিবেশী এখানে বলা হয়েছে নিকটতম প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী। তো নিকটতম প্রতিবেশী দ্বারা উদ্দেশ্য তারাই যাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো, এবং দূরবর্তী প্রতিবেশী দ্বারা তারাই উদ্দেশ্য যা একই মহলার অধিবাসী কিন্তু তাদের ঘর নিজের ঘরের সাথে লাগানো নয়, অথবা যারা প্রতিবেশীও এবং আত্মীয় তারাই হলো নিকটতম প্রতিবেশী। আর যারা শুধুমাত্র প্রতিবেশী আত্মীয় নয়, তারা দূরবর্তী প্রতিবেশী, অথবা যারা প্রতিবেশী হবে এবং মুসলমানও হবে তারাই হলো নিকটতম প্রতিবেশী। আর যারা শুধুমাত্র প্রতিবেশী হবে, মুসলমান নয়, তারাই হলো দূরবর্তী প্রতিবেশী। তো প্রতিবেশীর হকের ব্যাপারেও বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যেসব লোকদের আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সকল ব্যক্তি অন্তর্ভুক্ত যার মন্দ প্রতিবেশী তাকে কষ্ট দেয়, তখন সে ওই কষ্ট প্রদানের উপর ধৈর্য ধারণ করে, এমনকি আল্লাহ তাআলা তার জীবন অথবা মৃত্যুর মাধ্যমে এর সমাপ্তি ঘটান। আমরা যদি তাকে আমাদের বুজুগানের দিন রহিমাহুল্লাহ মুবিন, তারা প্রতিবেশী হকের ব্যাপারে খুবই সচেষ্ট ছিল, শুধু মুসলমান নয় বরঞ্চ যারা অমুসলমান ছিল তাদের হকের দিকেও খেয়াল রাখতেন যেন তারা কোনো রকম কষ্ট না পায়। তো এ ব্যাপারে আমি একটি ঘটনা আরজ করতে চাচ্ছি, যে আমরা অনেকে হাতিম তাইয়ের কথা শুনেছি। তো তার ব্যাপারে এসেছে যে তার স্ত্রী হাতিম তাইয়ের দানশীলতার ব্যাপারে এভাবে বর্ণনা করেন যে একদা সারা দেশে দুর্ভিক্ষ দেখা দিল, ওই সময় একেবারে শস্য উৎপাদন হয়নি, আসমান থেকে সারা বছর বৃষ্টিপাত হয়নি, উটগুলো সারা দিন পানি সন্ধানে ঘোরাঘুরি করত কিন্তু এক ফোঁটা পানিও তাদের নসিব হতো না, প্রত্যেক প্রাণী ক্ষুধা এবং পিপাসায় অস্থির ছিল, এক রাতে বেশি পরিমাণে ঠান্ডা পড়েছিল যে আমার ঘরে খাওয়ার জন্য একটি লোকমা খাবারও ছিল না, আমাদের সন্তান আবদুল্লাহ আদি এবং একমাত্র কন্যা সিফানা ক্ষুধা ছটফট করছিল, অবশেষে দীর্ঘ রাত অতিবাহিত হওয়ার পর ক্লান্ত হয়ে দুই ছেলে ঘুমিয়ে পড়ল এবং আমি তাদেরকে একটি তাতে শুয়ে দিলাম, অতঃপর তৃতীয়জনকে ভুলাতে লাগলাম, অবশেষে সেও ঘুমিয়ে গেল। হাতেনটাই বলল, আজ আমি জানি না আমার কেন ঘুমাচ্ছে না। অতঃপর তিনি এদিক সেদিক টহল দিতে লাগলো, হঠাৎ আমাদের ঘরের বাইরে কারো আওয়াজ শোনা গেল। হাতেন তাই উচ্চ আওয়াজে বলল, কে? কিন্তু কেউ উত্তর দেয়নি। তখন তার স্ত্রী বাইরে গেলেন এবং অবস্থা খবর নিয়ে ফিরে এসে হাতেন তাইকে বলল, আপনার অমুক প্রতিবেশিনী এই কঠিন সময়ে আপনি ছাড়া অন্য কেউ তার দৃষ্টিতে পড়েনি যার কাছে সে আশ্রয় নেবে, নিজের ক্ষুধার্ত বাচ্চাকে আপনার কাছে এনেছে, তার ক্ষুধা এমনভাবে ছটফট করছে তারা যে যেমন কোনো প্রাণী বাচ্চা চিৎকার করে থাকে। এটা শুনে হাতেন তাই বলল, তাদের তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো। আমি বললাম যে আমাদের নিজেদের সন্তান ক্ষুধা মরছে, তাদেরকে দেওয়ার জন্য আমাদের কাছে কোনো কিছু নেই, আর অমুক প্রতিবেশী এবং তার সন্তানকে আমরা কিভাবে সাহায্য করব। হাতেন তাই বলল, চুপ থাকো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের এবং তাদের সকলের পেট ভর্তি করে দিবেন, যাও তাড়াতাড়ি সেই দুঃখী মাকে ভিতরে নিয়ে আসো। আমি তাদেরকে ডেকে নিয়ে আসলাম, সেই গরিব মহিলা দুটি সন্তান তার কোলের মধ্যে উঠানো ছিল এবং চারটি সন্তান তার পিছন পিছনে আসছিল। হাতেম তাই তাদেরকে কক্ষের মধ্যে বসালেন এবং নিজের একটি মোটা তাজা প্রাণী জবাই করে আগুন জ্বালালেন। যখন আগুনের শিখা উঠতে লাগলো তখন ছুরি নিয়ে সেটার চামড়া তুলে ফেললো, অতঃপর ওই মহিলার দিকে ছুরি বাড়িয়ে দিল, বললেন খাও এবং নিজের সন্তানদেরকেও খাওয়াও। অতঃপর আমাকে বললো তুমিও খাও এবং সন্তানদেরকে জাগ্রত করে দাও যেন তারাও ক্ষুধা নিবারণ করে নেয়। আমাদের প্রতিবেশী অল্প অল্প করে মাংস খাচ্ছিল, তারা সংকোচ বোধ করছিল। হাতেমটাই বললো কত না মন্দ কথা যে তোমরা আমাদের মেহমান হয়ে অল্প অল্প খাচ্ছ। এটা বলে সে আমাদের কাছে টহল দিতে লাগলো। আমরা সবাই খাবারের মধ্যে ব্যস্ত ছিলাম এবং হাতেম তাই আমাদের দিকে তাকাচ্ছিল এবং আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি, কিন্তু আল্লাহ তাআলা শপথ হাতেম তাই একটি মাংসের টুকরা পর্যন্ত খায়নি, অথচ তিনি আমাদের সবার চেয়ে বেশি ক্ষুধার্ত ছিলেন। সকালে জমিনে হাত দিয়ে এবং পায়ের গোড়ালি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ইমাম ভাই, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে হাতেম তাই সে প্রতিবেশীর প্রতি কেমন খেয়াল রাখতো।
সুবহানাল্লাহ, আমরা যাব ইনশাআল্লাহ রেজাউল কবির ভাই থেকে মাদানী ফুল শ্রবণ করার জন্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছি, বান্দার হক, মানুষের হক। আসলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে মানুষের হক কি এবং হকগুলো আমরা কিভাবে আদায় করতে পারি এবং হক আদায় না করার কি শাস্তি রয়েছে এবং এগুলো থেকে মাফ পাওয়ার কোনো উপায় আছে কি না। আসলে বান্দার হক দুই প্রকারের হয়ে থাকে, এক তো হচ্ছে কর্জ আর দ্বিতীয় হচ্ছে অন্যায় অত্যাচার জুলুম। অর্থাৎ কেউ যদি কারো উপর মালি আর্থিক কোনো কর্জ নিয়ে থাকে অথবা তার কোনো মাল হক নষ্ট করে থাকে, এগুলো কর্জ হিসাবে তাকে আবার তাওয়ান দিতে হবে, তাকে আবার পুনরায় ফিরিয়ে দিতে হবে, এটাও হক নষ্ট করা। আরেকটি হচ্ছে তার উপর কোনো না কোনোভাবে কষ্ট দিয়ে তার উপর অন্যায় অত্যাচার জুলুম এন্ড স্টিম রুলার চালানো। উদাহরণস্বরূপ তাকে গালি দেওয়া, তাকে গালি দেওয়াটা যদিও একটা কষ্ট, কিন্তু এর কষ্টের মধ্যে এবং কর্জের মধ্যে পার্থক্য হচ্ছে যে গালি দিলে গালির বিনিময়ে তাকে জরিমানা দিতে হবে না, কিন্তু সে যদি ক্ষমা না করে সে তো কষ্ট পেয়েছে ঠিকই, এই কষ্ট পাওয়ার কারণে তাকে কিয়ামতের দিন তার এই বদলা কিয়ামতের দিন দিতে হবে। আর ওই বদলাটা এভাবে হবে যে তার আমল নামার মধ্য থেকে তার আমল, যেহেতু কিয়ামতের দিন কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না, কোনো অর্থকড়ি থাকবে না, তার আমল নামা থেকে তার আমলকে কর্তন করে নেওয়া হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এই বান্দার হকের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে তিনটা দপ্তর আছে। একটা দপ্তর যেটার মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছুকেই ক্ষমা করবেন না, আরেকটি দপ্তরে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, আর একটি দপ্তর রয়েছে যেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই ছাড় দিবেন না। তো হাদিসে পাকের মধ্যে মাফহুম আরজ করছি, ইমাম আহমদ মাসনাদে এই হাদিসটি বর্ণনা করেছেন এবং হাকিম মুস্তাদরাকে এবং উম্মুল মুমিনিন সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওনারা এই হাদিসটি নকল করেছেন। ওই দপ্তর যেটা থেকে আল্লাহ তাআলা কোনো কিছুই ক্ষমা করবেন না, এটা হচ্ছে কুফর, অর্থাৎ যারা আল্লাহ তাআলার অস্বীকার করবে, কুফরি করবে, আল্লাহ তাআলা কুফরকে ক্ষমা করবেন না। আর দ্বিতীয়ত দপ্তর হচ্ছে সেটা যেটা আল্লাহ তাআলার কোনো পরোয়া নেই, অর্থাৎ এর মধ্যে রয়েছে
গুনাহ, অর্থাৎ এমন গুনাহ যেটা আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত। যেমন উদাহরণস্বরূপ কেউ নামাজ কাজা করলো, অথবা কেউ রোজা কাজা করলো, রোজা ছেড়ে দিল, তো এই কারণে যে গুনাহ হয়েছে এটা আল্লাহ তাআলা রহিম ও করিম, আল্লাহ তাআলার দয়া অনেক বড়, তো উনি চাইলে এগুলোকে ক্ষমা করে দিবেন। তৃতীয়ত হচ্ছে ওই দপ্তর, ওই অধিদপ্তর যেটা আল্লাহ তাআলা যেটা থেকে বিন্দু মাত্র কোনো কিছু ছাড়বেন না, আর সেটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। কেননা বান্দার হক সেটাই যেটা বান্দার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলা সেটা কোনো কিছুকেই ছেড়ে দিবেন না ওই বান্দার সাথে তার মীমাংসা করার পর্যন্ত। এমনকি হাদিসে পাকের মধ্যে এসেছে একটা পিঁপড়া, একটা পিঁপড়া আরেকটা পিঁপড়া থেকে বদলা নিবে। একটি শিংওয়ালা বকরি যদি আরেকটি শিংবিহীন বকরিকে গুঁতো দিয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন তাদেরও বদলা দেওয়া হবে। হ্যাঁ, তো তাহলে বান্দার হকের ব্যাপারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই হাদিসে মুবারাকা, এটা খুবই আমাদের চিন্তার বিষয়।
আমরা রেজাউল মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে তিনি বোঝানোর জন্য চেষ্টা করে আসতেছেন যে সবসময় আমরা একটি বিষয় আমরা আমাদের সমাজের মধ্যে আমরা জানি যে এই কথা সকলের জবানের মধ্যে যে আল্লাহর হক মাফ হবে, বান্দার হক
মাফ
হবে না, এই বিষয়টা কিন্তু আমরা সকলেই অবগত, কিন্তু আমরা জানি না যে বান্দার হক বলতে কি, হকটা কি। যেমন আমরা বিশেষ করে আমরা মনে করি যদি আমরা কারো টাকা আত্মসাত করলাম এটি হক, কিন্তু যে এছাড়াও যে যখন আপনি সমাজে যখন বসবাস করবেন এই বসবাসকালীন যে মানুষের প্রতি যে আপনার যেসব হকগুলো রয়েছে, হক কি, আপনার দায়িত্ব কি, আপনার কর্তব্য কি, এই সকল বিষয়গুলো আমাদেরকে জানা প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান থেকে জানবো। আমরা যাবো কল এবং এসএমএস এ, অনেকে আমাদেরকে এসএমএস করেছেন, কল করেছেন, একজন ইসলামী বোন আমাদেরকে এসএমএস করলেন, আমি রেগুলার মাদানী চ্যানেল দেখি, তারপর বললেন যে আমি মাদানী চ্যানেলের মহাব্বতকারী রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানটি আমার পছন্দ, আমার জন্য দোয়া করবেন। তারপর বললেন যে দয়া কর নবী আমায় নাতি আমাকে শুনিয়ে দিন, ইনশাআল্লাহ জবাজাল নাতি সাহেব আমাদের সঙ্গে রয়েছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আর অনেকের কল আমাদের মাঝে রয়েছে, আসুন আমরা কিছু কল শুনে নিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম সাব্বির, আমি থাকি আদমজি শ্যামলপাড়া। আমাকে গস পাক রহমতুল্লাহ তাআলার মানকাবা শুনিয়ে দিন।
মাশাআল্লাহ, মারহাবা, গস পাক রহমতুল্লাহ তাআলার শানে মানকাবা শোনার জন্য চেয়েছেন, ইনশাআল্লাহ জবরে জি। পরবর্তী কোন?
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ হাসিবুর রহমান, আমি খিলগাঁও রেলওয়ে মাদ্রাসা অধ্যয়নরত আছি। আমি জানতে চাচ্ছি যে মুসলমানদের হক আদায় না করলে কি ফলাফল হবে। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানের হক আদায় না করলে কি ক্ষতি রয়েছে, ইনশাআল্লাহ জবাজাল আমরা আলোচনাতে ইনশাআল্লাহ শ্রবণ করব যে যদি কোনো মুসলমানের হক আদায় করা না হয় তাহলে তার কি শাস্তি, ইনশাআল্লাহ তাও আমরা শুনবো। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম মোহাম্মদ জাকির, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। রহমতপূর্ণ অনুষ্ঠানটা আমি দেখি, তো একজন বান্দার হকের প্রতি আরেক বান্দার হক কি কি এটা আমাদেরকে অবগত করলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাকির ভাই কল করেছেন নারায়ণগঞ্জ থেকে যে একজন বান্দার প্রতি অন্য বান্দার কি কি হক রয়েছে। এমনিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে অসংখ্য হকের কথা উল্লেখ করেছেন। অনুষ্ঠানে আমরা যতটুকু সম্ভব আজকে কয়েকটি হক হকের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইসলামী বলে এসএমএস করলেন নাতের ব্যাপারে, আমরা নাতের কয়েকটি পঙ্ক্তি ইনশাআল্লাহ শুনবো, আর গস পাকের মানকাবাতের কয়েকটি পঙ্ক্তি ইনশাআল্লাহ শ্রবণ করবো। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান দরবারের মধ্যে ফরিয়াদ আরজ করি ইনশাআল্লাহ।
দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই। দয়া কর নবী আমায়, দয়া ছাড়া কোনো উপায় নাই।
একটি মানকাবাত সকলে শ্রবণ করে নিন।
দস্তগীর আউলিয়া দের গর্ব তুমি গাউসে আজম, দস্তগীর সুফিগণের ইমাম তুমি গাউসে আজম, দস্তগীর ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান মদদ কর, ইয়া শাহে জিলান, ইয়া শাহে জিলান তুমি সকল পীর গণের পীর, তুমি তো রোশন জমির, তুমি সকল পীর গণের পীর, তুমি তো রোশন জমির, মোতা তাকীদের সরদার তুমি গৌসে আজম দস্তগীর আমাদের প্রিয় গৌসে পাক আমাদের প্রিয় গৌসে পাক আমাদের প্রিয় গৌসে পাক আমাদের প্রিয় গৌসে পাক আউলিয়াদের গর্দন হল তোমার চরণ তলে আউলিয়াদের গর্দন হল তোমার চরণ তলে ইয়া ইমামুল আউলিয়া ইয়া গাউসে আজম দস্তগীর আমাদের প্রিয় গৌসে পাক আমাদের প্রিয় গৌসে পাক আমাদের প্রিয় গৌসে পাক আমাদের প্রিয় গৌসে পাক জন্ম হতে রাখেন রমজানে রোজা আর তিন দোষ জন্ম হতে রাখেন রমজানে রোজা আর তিন দোষ এক ফুটাও করনি পানিয়া ইমাম আউলিয়া আমাদের প্রিয় গৌসে পাক আমাদের প্রিয় গৌসে পাক আমাদের প্রিয় গৌসে পাক আমাদের প্রিয় গৌসে পাক
সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা নাতে মুস্তফা শ্রবণ করলাম মান কাফাতে গাউসে আজম আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম আমাদের আলোচনা হচ্ছে যে মানুষের হক সমূহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান তোমাদের উপর মুসলমানের চারটি হক এই হাদিসে পাকের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নাম্বার এক সৎ লোকদেরকে সাহায্য করা নাম্বার দুই পাপীদের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা নাম্বার তিন বিদায়ীদের জন্য অর্থাৎ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করা নাম্বার চার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের স্থলাভিষিক্ত যারা অর্থাৎ তাদের সন্তান যারা দুনিয়াতে রয়েছেন তাদেরকে মহাব্বত করা দর্শক শ্রোতা আমরা যদি এই চারটি বিষয় যদি আমরা সামনে রাখি যারা সৎ মানুষ তাদের জন্য দোয়া করা এরপরে যারা গুনাহগার রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা দরবারে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তুমি অমুক মুসলমানকে তুমি ক্ষমা করে দাও যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করা আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও এবং তাদের উত্তরাধিকারী তাদের সন্তান যারা দুনিয়ার মধ্যে রয়েছেন তাদেরকে মহাব্বত করা তাদেরকে ভালোবাসা এই যে বিষয়গুলো আমরা যদি একটু ভালোভাবে যদি দেখি এই বিষয়গুলো আমাদের মাঝে আছে কিনা যদি না থাকে তাহলে এই মন মানসিকতা আমাদেরকে তৈরি করা উচিত আরেকটি হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সৎ ফরমান এখানে দুই ধরনের ব্যক্তির ব্যাপারে এসেছে হাদিস শরীফের মধ্যে এক প্রকার ব্যক্তি হলো যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুসলমানকে কোনো মানুষকে ইজ্জত সম্মান ধন দৌলতের নিয়ামত দান করেন তখন দুর্বল যারা তারা আল্লাহ দরবারে দোয়া করবে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আরো নিয়ামত বাড়িয়ে দাও পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমান যদি এলাকার মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে আমলের দিক থেকে তার দুর্বলতা তার সম্মানের দিক থেকে তার দুর্বলতা সম্পদের দিক থেকে সে দুর্বল অবস্থায় রয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা বিত্তবান যারা সম্মানিত আল্লাহওয়ালা তাকওয়াবান তারা দোয়া করবে যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তোমার নিয়ামত দ্বারা তাকে ধন্য করো তো প্রিয় ইসলামী ভাইরা এই যে বিষয়টা আমরা যদি আমাদের সমাজে যদি আমরা দেখি যে আসলে বাস্তবিক আমাদের দ্বারা হচ্ছে কিনা যে আমরা কি তাদের জন্য দোয়া করি কিনা তাদের উন্নতির জন্য আমরা দোয়া করি কিনা আমরা অনেক সময় সমাজে আলোচনা করি যে অমুক নামাজ পড়ে না সে মা বাবার নাফরমান সে গুনাহের কাজ করে কিন্তু আমাদের যে দায়িত্ব আমাদের যে কর্তব্য তাদের জন্য দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ তুমি তাকে দিনদার বানিয়ে দাও, আল্লাহ তাকে তুমি পরহেজগার বানিয়ে দাও, কিন্তু আমাদের দায়িত্ব কি আমরা পালন করি?
মানুষের সম্মান, তার মাল এবং এমনকি তার রক্ত পর্যন্ত, এগুলোকে যেন এক মুসলমান আরেক মুসলমানের নিরাপত্তা দান করে। এই যে আপনি যেমনটি বললেন যে এলাকার মধ্যে আমরা গীবত করে থাকি, গীবত ছাড়া মানুষকে গালাগালি, এছাড়া মানে একজন মুসলমান আরেক মুসলমানের উপর আমরা অনেক সময় দেখা যায় যে অত্যাচার করে নেয়, তো এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তির জিম্মাদারিতে এটা থাকে যে তার উপরে কোনো ব্যক্তির জুলুম হয়েছে, তাহলে সে কিয়ামতের দিন আসার আগে যেন দুনিয়াতে মাফ চেয়ে নেয়, মিলমিশ করে নেয়। কেননা কিয়ামতের দিন তখন দিনার থাকবে না, দিরহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না, বরঞ্চ আমল থাকবে। তো ওই বদলা হিসাবে তার আমল দিয়ে দিতে হবে। তো কিয়ামতের দিন বান্দা অনেক নেক আমল নিয়ে উঠবে, কিন্তু এই দুনিয়াতে মানুষকে গালি দেওয়ার কারণে, মানুষের গীবত করার কারণে, মানুষের হক নষ্ট করার কারণে এক একজনকে তার নিজের আমল দিয়ে দিবে, কারণ ওখানে টাকা পয়সা ইত্যাদি দেওয়ার জিনিস থাকবে না, দিনহাম থাকবে না, টাকা পয়সা থাকবে না। তখন কি হবে যে যার হক নষ্ট করেছে হকের বদলে নেকি দিয়ে দিবে, এমন হবে যে তার নিজের যাবতীয় নেকি যে রয়েছে এগুলো শেষ হবে, অতঃপর যখন বদলা হিসেবে আর কিছু নেকি থাকবে না, তখন ওই ব্যক্তি যার হক নষ্ট করেছে তার গুণাগুলোকে ওই ব্যক্তির উপরে দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাকের মধ্যে বান্দার হক তালাশির ব্যাপারে এসেছে, 30 পারায় সূরা বুরুজের মধ্যে তর্জমা কিছুটা এরকম যে, নিশ্চয়ই যারা কষ্ট দেয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারীকে, অতঃপর তওবা না করে তাদের জন্য জাহান্নামের আযাব।
আল্লাহ আল্লাহ আল্লাহ। এই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বান্দার হকের মধ্যে এই একটি হক, সে অন্য মুসলমানকে কষ্ট দিবে না। এখন আমরা যদি দেখি, আমি আমার গ্রামে অথবা আমার স্কুলে, কলেজে, আমার মার্কেটে, আমার অফিসের মধ্যে, আমরা যে যেখানে বসবাস করি, আমার দ্বারা মুসলমান কষ্ট পাচ্ছে কিনা, এটা আমার দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্যম এটা হক যে কোন মুসলমান, এর দায়িত্ব হচ্ছে সে অন্য মুসলমানকে কষ্ট দেবে না। মুসলমান ছেলে হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, মা বাবা হতে পারে, অথবা আত্মীয় স্বজন হতে পারে, অথবা প্রতিবেশী হতে পারে, সবাই মুসলমান। তাহলে আমি যদি মুসলমানকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, মুসলমানের হক, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকার মধ্যে ইরশাদ ফরমান, প্রকৃত মুমিন ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যার জামান আমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ।
যে ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল, আমাকে কষ্ট দিল সে যেন আল্লাহ তাআলাকে
কষ্ট দিল। এই যে প্রথমে আমরা যে আয়াতে মোবারকা শুনলাম যে যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা লাঞ্ছনা শাস্তি কি করে রেখেছে, প্রস্তুত করে রেখেছেন শাস্তির উল্লেখ। অন্যদিকে যে হাদিসে মোবারকা যে কোন মুসলমানকে কষ্ট দিল সে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল, যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল সে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। এখন মুসলমান যখন আমি কোনো মুসলমানের গীবত করলাম তখন অবশ্যই সে কষ্ট পাবে, যখন আমি তাকে তার সমালোচনা করলাম, তার ব্যাপারে খারাপ সমালোচনা করলাম, খারাপ ধারণা করলাম, অবশ্যই সে কষ্ট পাবে, তাকে নিন্দা করলাম অবশ্যই সে কষ্ট পাবে, তারপর জুলুম করলাম অবশ্যই সে কীভাবে কষ্ট পাবে। তো যেই সকল বিষয়, যে সকল বিষয়ের কারণে একজন মুসলমান আমার দ্বারা কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, ওই সকল বিষয়গুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। জি রেজাল কবির,
মুসলমানদের হকের মধ্যে এটাও আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন এটা ঈমান আনয়নের পর ফাসিকি। তো আমাদের সমাজের মধ্যে এটাও দেখা যায় যে একজন আরেকজনকে মন্দ নামে তার যেই নাম বিকৃত করে, নাম বিকৃত করে তাকে আহ্বান করা হয়। এর ব্যাখ্যায়, আয়াতের ব্যাখ্যায় এটাও বলা হয়েছে যে মন্দ নামে ডাকার অর্থ এটাও রয়েছে যে সে যেই গুনাহ থেকে তওবা করেছে, তওবা করে নিয়েছে, ওই গুনাহের প্রতি ইশারা করে তাকে আহ্বান করা। হ্যাঁ, যেমন কেউ মিথ্যা কথা বলতো,
যেমন কেউ
সে তওবা করেছে, এখন তাকে মিথ্যুক বলে ডাকা,
মিথ্যুক বলে ডাকা হয়।
হ্যাঁ, তাকে মিথ্যুক বলে
ডাকা, সুদ থেকে সে তওবা করলো তারপরে তাকে বলতে সে
সুদ কর। তো এরকম এটাও নিষেধ রয়েছে, এটাও বান্দার হকের মধ্যে একটি মানে গুরুত্বপূর্ণ হক। আরেকটি হক এটা আছে যে আমরা আমাদের সমাজের মধ্যে চলতে গেলে অনেকেই আমাদের পরিবেশে বসে অনেক কিছুই আমরা করে থাকি, প্রয়োজনের কথাবার্তা অথবা পরামর্শ করে থাকি। তো বান্দার হকের মধ্যে এটা রয়েছে যে যখন কোনো মুসলমান কোনো মুসলমানের কাছে পরামর্শ চাইবে সে তাকে সৎ উপদেশ দিবে, সৎ উপদেশ দেওয়া এটাও বান্দার হকের মধ্যে রয়েছে। অনেকে দেখা যায় যে কারো কাছে যদি সে কোনো বিষয়ে পরামর্শ চাইতে আসে সে এখন চিন্তা করে যে এটা এটার মধ্যে তার কি ফায়দা রয়েছে, হ্যাঁ তার পরামর্শ দেওয়ার মধ্যে সে নিজের ফায়দাকে ইয়ে করে। কিন্তু মুসলমান অপর ভাইকে প্রাধান্য দিতে হবে, তার এটার মধ্যে কি ফায়দা হবে, তার এখানে কি উপকারিতা রয়েছে, যে উপকারিতা সবচেয়ে সে বেশি পাবে সেইটা সেই পরামর্শ দেওয়া। এবং বান্দার হকের মধ্যে এই হক তো রয়েছে যে আমরা কথাবার্তা বলার সময় যে কথাবার্তার মাধ্যমে কষ্ট না দেওয়া এবং গীবত না করা। গীবতের ব্যাপারটা দেখা যায় যে ইমরান ভাই আমাদের সমাজের মধ্যে কঠিন বেদিতে পরিণত হয়েছে।
এটা যে এমন কোন বৈঠক আমাদের খালি না যে বৈঠকের মধ্যে কারণ কারো গীবত
হয় না, এবং এটা যে বান্দার হক নষ্ট হচ্ছে এই ব্যাপারেও আমাদের কি নাই, বিন্দু মাত্র আমাদের ধারণা নাই এবং আমরা এই ব্যাপারে সচেতন না। আমরা চিন্তা করি যে তার কথা বলতে তার গীবত করতে পারলেই হয়তো ভালো, তার ব্যাপারে হয়তো দু চারটা কথা মুখরোচক কথা বললাম আরেকজনের সম্মুখে সে এটাতে বাহবা দিল অথবা সে এটার মধ্যে তাকে যে কথাগুলো বলা হলো এখানে সে এটাতে রাজি হলো অথবা অন্য কিছু উদ্দেশ্য করে যখন গীবত করা হয় এই গীবতের যে পরিণতি, গীবতকে বলা হয়েছে যে গীবত জিনার চাইতেও বদকারী থেকেও মন্দ। কেন জিজ্ঞেস করা হলো কি এটার কারণ কি, কারণ হচ্ছে যে যে বদকারী করে যে খারাপ কাজ করে সে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে, কিন্তু গীবতকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। কেননা এটা বান্দার হক। আমরা পূর্বেই শুনেছি যে আল্লাহ তাআলার তিনটা দপ্তরের মধ্যে একটা দপ্তর হচ্ছে যে আল্লাহ তাআলা এর থেকে কোনো কিছুই ছাড়বেন না, আর এটা হচ্ছে গীবতের মধ্যেও এটা পরিগণিত হয়। গীবত থেকে আমাদেরকে বাঁচা উচিত, আমরা গীবতের ব্যাপারে সচেতন হওয়া উচিত যে আমি কথা বলার পূর্বে চিন্তা করা প্রয়োজন এটাকে আমার গীবত হয়ে যাচ্ছে না। তো গীবতের সংজ্ঞা জানার জন্য আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা আবুল মাহমুদ ইলিয়াস কাদরী দামাত বরকাতুল আলিয়া এর রিসালা রয়েছে গীবতের ধ্বংসলীলা, এটা আমরা মক্কাবতুল মদিনা থেকে সংগ্রহ করে পড়তে পারি। যেহেতু আমির আহলে সুন্নতের কথা এসেছে, আমির আহলে সুন্নত কিভাবে হকুল ইবাদ বান্দার হকের প্রতি খেয়াল রাখেন আমরা যদি শুনি। আমির আহলে সুন্নত একবার একটি মাহফিলে উপস্থিত হয়েছিলেন, সেখানে একটি চাটাইয়ের মধ্যে উনি বসেছিলেন। তো ওনার কাপড়ের সাথে চাটাইয়ের একটি অংশ লেগে ছিঁড়ে গিয়েছিল, চাটাইয়ের একটি অংশ লেগে ছিঁড়ে গিয়েছিল। তো তিনি যখন বাড়িতে ফিরে আসলেন দেখতে পেলেন যে এটা চাটাইয়ের অংশের ওনার কাপড়ের সাথে লেগে আছে। তো তিনি ওইখানের যে ইসলামী ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, ইজতেমায়ে জিক্রনাথের আয়োজন করেছেন, ওনার কাছে ওনাদের কাছে খবর পাঠালেন যে এই যে চাটাইগুলো এগুলো ডেকোরেশন থেকে ভাড়া করা হয়েছিল, ওই ডেকোরেশনওয়ালার কাছে গিয়ে আপনি আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করুন, যদি উনি ক্ষমা করেন দেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না করে তাহলে আমি নিজে হাজির হয়ে যাব ওনার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য।
তো এখানে বান্দার হকের কিছু ব্যাপার রয়েছে যে আমরা অনেক উচ্চ আওয়াজে মাইক চালিয়ে দিই বা বক্স চালিয়ে দিই, অনেক সময় দেখা যায় যে পাশের ঘরে এলাকার মধ্যে কোনো অসুস্থ বাচ্চা রয়েছে। তো আমি আলোচনা দামাত বরকাতুল্লাহ আলিয়া এইসব বিষয় থেকেও আমাদেরকে সচেতন করেন যেন আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি, কেননা এটা হচ্ছে নেকির কাজ ঠিক আছে কিন্তু পাশাপাশি বান্দার হকের মধ্যে রয়েছে। তো এই ব্যাপারে সাধারণ
সেটা মাহফিল হোক, আমার মনে হয় মাহফিল তো আছে, ইসলামের শরীয়ত প্রতিটা দিকগুলোকে লক্ষ্য রাখে। মাহফিল তো মনে হয় মাঝে মধ্যে হয়, কিন্তু আমরা যদি দেখি আমাদের যে অনুষ্ঠানগুলো আছে, বিভিন্ন সময় বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে যে অনুষ্ঠানগুলো আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে, বিল্ডিংয়ের উপর যে ডেস্কের যে আওয়াজ চলে
আসে,
অনেক অসুস্থ মানুষ সে কষ্ট পাচ্ছে।
কিছু আগে যে হ্যাপিং ইয়ার গেল, এখানে মানে অবস্থা এমন, যেখানে ছিলাম সাইদাবাদের আশেপাশের বিল্ডিং গুলোতে এমন অবস্থা, রাত্রে 3-4 পর্যন্ত এই অবস্থা ছিল।
এটা বিশেষ করে যে ছোট বাচ্চা যারা, তাদের ঘুমের প্রয়োজন হয়, অসুস্থ যারা তাদের ঘুমের প্রয়োজন হয়। তো আসলে একটা জিনিস কি যে ইসলামিক যে মানসিকতা, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমাদের করণীয় কি? আজকে তো আমরা নিজেকে মুসলমান অবশ্যই দাবি করি, কিন্তু অন্য মুসলমানের কি হক রয়েছে, কি কর্তব্য রয়েছে, সেই বিষয়গুলো আমরা একেবারে কি এড়িয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে এই হকের ব্যাপারে আলোচনা করেন যে মুমিন নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তা পছন্দ
পছন্দ করবে। আসলে
ইমরান ভাই, এই যে বিষয়টা, যেমন আমি আমার জন্য ভালো বাড়ি পছন্দ করি, গাড়ি পছন্দ করি, উত্তম পোশাক পছন্দ করি, উত্তম খাবার আমি পছন্দ করি, এখন পক্ষান্তরে আমার সমাজের মধ্যে আমার প্রতিবেশী অথবা আমার ঘরের আশেপাশে যে সকল মুসলমান রয়েছে, আমি যে সকল বিষয়গুলো আমি পছন্দ করি অন্যের বেলা আমি কি পছন্দ করি, এখন এই বিষয়টা যদি আমরা সামনে নিয়ে আসি যে যদি সে প্রকৃত মুমিন হয় তখন সে নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তা পছন্দ করবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমি আমার সবকিছু অন্যকে দিয়ে দেব? না। এখানে যে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে ইরশাদ করেছেন, অর্থাৎ আমরা যে সকল বস্তুগুলো নিজের জন্য পছন্দ করি যতটুকু সম্ভব অন্য মুসলমানের জন্য করে,
ভালোবাসা, সহানুভূতি,
সহানুভূতি,
হ্যাঁ, সম্প্রীতি। হাদিসে পাকের মধ্যে এটাও আসছে যে মুসলমান এক মুসলমান আর এক মুসলমান একটি দেহের মতো।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
দেহের কোথাও যদি আঘাত প্রাপ্ত হয় তাহলে সমস্ত অঙ্গে কিন্তু এটা অনুভূত হয়, অনুভূত হয়। তাহলে আমরা যারা মুসলমান আমাদেরকে এটা বুঝতে হবে যে মানে আমার অপর ভাই, অপর মুসলমান আমারই অংশ, আমারই সে, আমি যেভাবে কষ্ট অনুভব করি সেও এভাবে কষ্ট অনুভব করে। সে তো জড় পদার্থ না, সে তো কষ্ট অনুভব করে, কিন্তু যখন আমরা নিজেদের বেলায় চলে আসে তখন আমরা সেই জিনিসটা খুবই মানে এড়িয়ে চলার চেষ্টা করি, আমরা এটাকে বেমালুম হয়ে যাই যে তার কষ্ট সে পাক, আমার কাজ সিদ্ধি হলেই চলবে, আমি কিভাবে আমার কাজটা সার্থক করে নিতে পারবো, আমি কিভাবে আমার কাজটা সেরে নিতে পারবো, সেই চিন্তায় আমরা মগ্ন থাকি। আমাদের উচিত এই ব্যাপারে সচেতন হওয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে এটাও বলেছেন যে মুসলমান মুসলমান এর সাদৃশ্য হচ্ছে একটা ইমারতের মতো, একটা ঘরের মতো, একটা বিল্ডিং এর মতো। এখান থেকে যদি একটি ইট খুলে নেওয়া হয় তাহলে তার মধ্যে একটা খুঁত, একটা অপূর্ণতা দেখা দিবে। তাহলে আমরা আমাদের অপর ভাইয়ের মধ্যে যেই কষ্টটা দিচ্ছি অথবা তার ব্যাপারে আমরা যে চিন্তা করছি না, তাহলে সে যে কষ্ট অনুভব করছে এটা আমারও অংশ। এটা আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা, আমাদের সৌহার্দ্য, আমাদের সম্প্রীতি রাখতে হবে। তাহলে আমাদের মধ্যে কর্তব্যবোধ, দায়িত্ববোধ, বান্দার হকের ব্যাপারে আমাদের সচেতনতা সৃষ্টি হবে। অন্যথায় আমরা যতই হাদিস কোরআনের কথা আমরা শ্রবণ করি না কেন, যদি এটাকে নিজের মধ্যে দাবিত না করি, অর্থাৎ হাদিস কোরআনকে নিজের মধ্যে না চড়াই এবং এটাকে আমরা না মেনে চলার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা এটার প্রতি উদাসীনই থেকে যাব। আর আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে যে মুসলমানের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে যে হাদিসে পাকের মধ্যে বিশদ আলোচনা এসেছে, বিশদ আলোচনা এসেছে। একটু আগে আমরা শুনলাম আমির আহলে সুন্নতের ব্যাপারে, আমির আহলে সুন্নতের একটি রিসালাই রয়েছে, একটি রিসালা রয়েছে বিশাল, এরকম বান্দার হকের ব্যাপারে তিনি কতটুকু সচেতন, কতটুকু ইস্তিয়াত করেছেন। তো সেই সময় আমাদেরকে আমির আহলে সুন্নত এই বর্তমান জামানার মধ্যে এইটা আমাদেরকে অনুভূত, আমাদের অনুভূতিতে উনি বারবার কোরআন আনছেন। বিশেষ করে আমির আহলে সুন্নতের মাদানী মুতাকারা যদি আমরা দেখি এবং আমির আহলে সুন্নতের রিসালাগুলো যদি আমরা পড়ি, আমরা আমাদের অন্তরের মধ্যে আমাদের ভিতরে এই উজাগর সৃষ্টি করতে পারবো যে আমাদের অপর ভাইয়ের হকের ব্যাপারে আমরা কি করতে হবে, আমাদেরকে আমাদের কি করণীয় এবং কি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
আসলে প্রতিটি মুসলমানের জন্য এলমি দিন শেখা ফরজ। এলমি দিন ওই সকল বিষয়গুলো যেগুলো একজন মুসলমানের প্রতিটি ক্ষেত্রে, যেমন এই বিষয়ে যখন আমি একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের হক কীভাবে আদায় করব, এই হকের বিষয়ে এমনি দিন আমাদেরকে শিখতে হবে। আমি যখন দাবি করি যে আমি একজন মুসলমান, তো মুসলমান হিসাবে মায়ের হক, সন্তানের হক, স্বামী স্ত্রীর হক থেকে শুরু করে প্রতিবেশীর হক, অথবা প্রতিটি মানুষের ব্যাপারে যে হকের যে আলোচনা রয়েছে, যে আমি কীভাবে তার যে আজকে যে আমরা কয়েকটি বিষয় আমরা আলোচনা শ্রবণ করে আসতেছি, যেমন কষ্ট না দেওয়া এবং তা বিভিন্ন প্রকারের সহযোগিতা করা থেকে শুরু করে, এই যে বিষয়গুলো যখন আমরা স্টাডি করব, যখন আমরা কিতাবাদি পড়ব, আলহামদুলিল্লাহ শেখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলী অসংখ্য কিতাব লিখেছেন, রিসালা লিখেছেন, যেগুলোর মধ্যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে, যেমন আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া ইহতিরামে মুসলিম, ইহতিরামে মুসলিম একটি রিসালা লিখেছেন, তারপর অনেকের চিকিৎসা রিসালা লিখেছেন, সুন্দর আচরণ যে রিসালা লিখেছেন, আলহামদুলিল্লাহ এই সকল রিসালার মধ্যে একজন মুসলমানের সাথে আপনি কীভাবে আচরণ করবেন, তার কীভাবে দায়িত্বগুলো আপনি পালন করবেন, আপনি মুসলমান হিসেবে আপনার করণীয় কী, এই সকল বিষয়গুলো আলহামদুলিল্লাহ রিসালার মধ্যে রয়েছে। আমরা যদি ইনশাআল্লাহ এই সকল রিসালাগুলো যদি আমরা অধ্যয়ন করি পড়ি, ইনশাআল্লাহ রাজান মুসলমানের হকের প্রতি, হক পালন করার প্রতি ইনশাআল্লাহ আমাদের মন মানসিকতা সৃষ্টি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের হকের মধ্যে এই বিষয়ে ইরশাদ করেন যে মুসলমানকে কষ্ট থেকে বাঁচিয়ে দেওয়া। আমরা দেখি অনেক সময় আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ সে কষ্টের মধ্যে লিপ্ত যে কোনো কারণে হোক, তখন আমার আপনার দায়িত্ব হচ্ছে তাকে যে কোনো মাধ্যমে সে কষ্ট থেকে মুক্ত করে দেওয়া। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, আমি দেখেছি বেহেস্তের মধ্যে এক ব্যক্তি একটি বৃক্ষের সাথে ঢুলতে লাগলো, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, এই মর্যাদা সে কিভাবে পেল? এর কারণ হচ্ছে এই বৃক্ষটি, এই গাছ দুনিয়ার মধ্যে একটি জায়গায়, এমন জায়গার মধ্যে গাছটি ছিল সেখানে চলাচল করতে মানুষের কষ্ট হতো, সে সওয়াবের নিয়তে এই গাছটিকে কেটে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে এই মর্যাদা তাকে দান করলেন। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা দিয়ে আমি উপকৃত হতে পারি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানদের চলার পথ থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে নাও। তারপর আবার ইরশাদ করলেন, মুসলমানের চলার পথ থেকে কষ্ট দেয় এমন কোন জিনিস যেই ব্যক্তি তাদের পথ থেকে সরিয়ে রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখে দিবেন। আল্লাহ তাআলা যার জন্য নেকি লিখে দেন তার জন্য বেহেশত অনিবার্য হয়ে যাবে। আরেকটি হাদিস মুবারাকা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, কোন মুসলমানের পক্ষে জায়েজ নেই সে অপর কোন মুসলমান ভাইয়ের প্রতি এমন ভাবে ইঙ্গিত করবে যার দ্বারা সে কষ্ট পাবে।
যে কিয়ামতের দিন যে মুমিনকে কষ্ট দিবে তাকে কঠিন চুলকানি রোগের মধ্যে, কুশপাত্রা রোগের মধ্যে আক্রান্ত করা হবে। সে চুলকাতে চুলকাতে তার হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে, তার মাংস উঠে যাবে, হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে। তাকে জিজ্ঞেস করা হবে, কষ্ট হচ্ছে কি, তোমার কি কষ্ট অনুভূতি হচ্ছে? সে বলবো হ্যাঁ কষ্ট হচ্ছে। বলা হবে, তুমি যে মুমিনকে কষ্ট দিতে এটা হলো তার বদলা, তুমি কি মুমিনকে কষ্ট দিতে এটা হলো তার বদলা। তো আমাদেরকে মুমিনকে কষ্ট দেওয়ার ব্যাপারে সচেতন হতে হবে এবং হক কে আদায় করার ব্যাপারে তার কিভাবে হক আদায় করা যায় এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যেই মুমিনের হকের ব্যাপারে বলেছেন। মুমিনের হকের মধ্যে, বান্দার হকের মধ্যে একটা হক এটাও রয়েছে যে তাকে সালাম দেওয়া।
সুবহানাল্লাহ,
সালাম দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস এই সালামের ব্যাপারে এসেছে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে মহাব্বত করবে। আর তোমাদেরকে কি আমি একে অপরের মহাব্বতের রাস্তা বাতলিয়ে দিব না? সাহাবায়ে কেরাম আরজ করলেন, কেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা হচ্ছে একে অপরের মধ্যে সালামকে আম করা, সালামকে সর্বত্র পৌঁছে দেওয়া, অর্থাৎ সবাইকে সালাম দেওয়া। হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে যে দেখেন আজকের একটা এখানে একটা খুব গভীর বিষয় যে আমরা সালাম কাকে দিই, তাকে চিনি, যার সাথে ভালো পরিচয় আছে তাকে সালাম দিই। হাদিসে পাকের মধ্যে এটা খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কিয়ামতের আলামতের মধ্যে এটাও যে মানুষ মানুষকে তার জানা পরিচয় চিনা পরিচয় হওয়ার কারণে সালাম দিবে, মুসলমান হওয়ার কারণে নয়, মুসলমান হওয়ার কারণে। অর্থাৎ সে হোক আমার পরিচিত হোক অপরিচিত, সে হোক আমার আত্মীয় হোক অনাত্মীয়, সে মুসলমান, সে মুসলমান, মুসলমানকে আমি সালাম দেব এই নিয়তে আমরা সালাম দেই না, কিন্তু সালাম দেই সে আমার পরিচিত, সে আমার বন্ধু, সে আমার অমুক, সে আমার তমুক, সে আমার ব্যবসায়ী পার্টনার, সেই হিসাবে আমরা সালাম দেই, সেই মানে কি সে হচ্ছে গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এরকম আমরা মানে টার্গেট দেখে সালাম দিই, মসজিদের ইমাম সাহেব আসতেছে সালাম দিই, মাদ্রাসার হুজুর যাচ্ছে সালাম দিই, হ্যাঁ মানে দেখে দেখে মানে বাছাই করে করে সালাম দিই।
সালাম কিভাবে দিবে এখন তো সালামের বিভিন্ন তরিকা, আমরা তো হাদিস শরীফে একটা পদ্ধতি আমরা শুনেছি সালাম দেওয়ার, কিন্তু এখন যে বিভিন্ন পদ্ধতি চলে আসছে সালাম,
আসলে সালাম এর ব্যাপারে অনেকেই আসসালামু আলাইকুম বলে অনেকে বলে, তা হাদিসে পাকের মধ্যে
এতটুকু বলে না, শুধু হাত দিয়ে ইশারা করে,
হ্যাঁ হাত দিয়ে ইশারা করে, তো হাত দিয়ে ইশারা যদি এরকম দূরে হয় যে রাস্তা দিয়ে যাচ্ছে সে আওয়াজ শুনবে না, সে মুখেও সালাম দিতে হবে, হাত দিয়েও ইশারা দিলে বুঝছে না, যেন বুঝে যায়
দূরে,
হ্যাঁ সে যেন বুঝে না তাকে সালাম দিতে, হ্যাঁ এখন কাছে আছে সে হাত দিয়ে সালাম দেওয়া, এটা তো আমাদের কালচারে নেই ইসলামের দৃষ্টিকোণ,
সালাম হবে না,
হ্যাঁ সালাম তো হবে না, তাহিয়াত হবে কিন্তু সালাম হবে না, সালামের যে সওয়াব সে তো পাবেই না। দ্বিতীয়ত সালাম যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে সালাম দেয়, অনেকে সালাম আলাইকুম বলে,
সালাম আলাইকুম
বলে, তো হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা এভাবে সালাম দিত, বিকৃত করে, নাউযুবিল্লাহ, আসসালামু আলাইক, অর্থাৎ তোমার ধ্বংস হোক, নাউযুবিল্লাহ, তোমার ধ্বংস হোক। তো এখানে সালাম মানে হচ্ছে দোয়া করা, সালাম মানে হচ্ছে তার অপর মুমিন ভাইয়ের শান্তি কামনা করা, তার ভালো কল্যাণ কামনা করা, তাকে সম্মান প্রদর্শন তো আছেই, পাশাপাশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি হাদিস মুবারক এটাও এসেছে যে ছোট এবং বড় প্রত্যেকেই সালাম দেওয়ার ব্যাপারে নির্দেশ এসেছে, প্রত্যেকেই সালাম দেওয়া উচিত, এবং সালাম যে ব্যক্তি আগে দিবে আল্লাহ তাআলা তার অন্তর থেকে তাকাব্বুর অহংকার দূর করে দিবে, অহংকার দূর করে দিবে। এবং সালামের যে তরিকা, আবার অনেকেই রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু মানে ওইটা বলে থাকেন, তো এগুলো তো সালামের অংশ নয় এবং সুন্নত নয়, এবং এগুলো বলতে গেলে অনেক সময় দেখা যায় যে মাখারিজেরও দুরুস্ত হয় না, তো অর্থেরও বিকৃত হওয়ার সম্ভাবনা আছে, এবং এখানে যদি বাক্যেই যে একটা কাঠামো আছে নাহু সরফের কায়দায় যদি না মিলে অর্থ পরিবর্তনও হয়ে যেতে পারে, তো এই ব্যাপারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যতটুকু আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পর্যন্ত আমরা স্থির থাকার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেন তিরমিজি শরীফের মধ্যে, যখন তোমরা ঘরে প্রবেশ করো তখনও তোমরা সালাম দাও। আমাদের মধ্যে কিন্তু এটা একটা জেহেন আছে, আমি আমার ঘরে প্রবেশ করব সালামের কি প্রয়োজন আছে, তো এই যে এটাও কিন্তু একটা হক, এটাও আমার ঘরের যে আহাল রয়েছে পরিবারের সদস্যরা রয়েছে তাদের প্রতি আমার একটা হক হচ্ছে আমি তাকে সালাম দেওয়া।
সালামের বাহ্যিক অর্থ আমরা হয়তো অনেকে জানি না বা বুঝি না, এই কারণে এমনটা হয়ে থাকে। সালামের যে অর্থ আপনি বললেন যে শান্তি কামনা করা, তো আমরা ঘরের প্রবেশ করার সময় যদি শান্তির কামনা না করি, বাইরে অনেকে সবার জন্য করলাম কিন্তু ঘরের লোকদের জন্য করি না, আর একদিকে তো বাহ্যিক অর্থ এটা আছে, আরেকটি সালামের অভ্যন্তরীণ যে অর্থ যেটা আমরা বুঝতে পারি যে সালাম এটা হচ্ছে সালামতি, কাউকে নিরাপত্তা প্রদান করা, যে আমি কাউকে সালাম দিলাম তার মানে আমি তাকে আমার নিজে থেকে তাকে কষ্ট দেওয়া, তার ইজ্জত হানি করা, তার মানে তাকে কষ্ট দেওয়া, এগুলো থেকে সালামতি প্রদান করলাম। অনেকে তো এমনি বাহ্যিকভাবে মুখ দিয়ে আসসালামু আলাইকুম উচ্চারণ করে নিই, কিন্তু পরবর্তীতে আবার তাকে গালি করি, গালি দেই, তার ব্যাপারে গীবত করি, তো সালামের মানে প্রকৃত অর্থ এটা দাঁড়ায় না। সালামতে তাকে সালাম দিলাম আবার তার ব্যাপারে অন্য কষ্ট দিলাম বা তাকে গালি দিলাম এমনটা নয়। আমরা সালাম দেব ওই আভ্যন্তরীণ এবং যে বাহ্যিক অর্থ সেটা মেনেই দেব, যে আমি তাকে নিজের ব্যাপারে যে নিজের পক্ষ থেকে কোনো কষ্ট যেন আমি তাকে না দিই।
মুসলমানদের হকের মধ্যে এটাও রয়েছে যে যখন হাসি দেয় কেউ হাসি দেয় হাসির জবাব দেওয়া, হাসির জবাব দেওয়ার ব্যাপারেও হাদিসে পাকের মধ্যে এসেছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হাসিকে পছন্দ করেন এবং হাই তোলাকে পছন্দ করেন না, অপছন্দ করেন। যখন তোমাদের মধ্যে কেউ হাসি দেয় তাহলে সে যেন আলহামদুলিল্লাহ বলে, আর ওই হাসিকে যে শ্রবণ করে মুসলমানের উপর আবশ্যক হচ্ছে সে যেন জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে। আর যখন সে হাই তোলে তখন সেটা শয়তানের পক্ষ থেকে হয়। অতএব তোমরা যখনই তোমাদের মধ্যে থেকে কেউ হাই আসবে কারু, তখন যতটুকু সম্ভব এটাকে আটকিয়ে রাখবে, কেননা এটাকে শয়তান দেখে হাসতে থাকে। তো এই হাদিসে পাকের মধ্যে এটাও এসেছে যে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা। আরেকটি হক রয়েছে, এটা হচ্ছে যখন সে অসুস্থ হয়
জি
তাকে ইয়াদত করা, তাকে দেখতে যাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত বটে
জি।
এই যে হকটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে অথবা কোনো মুসলমান ভাইকে সাক্ষাতের জন্য যায় আর তখন এক ফেরেশতা বলতে থাকে তুমি কল্যাণে পৌঁছেছো এবং তোমার চলাটা কল্যাণ এবং তোমার জন্য জান্নাতে ঘর রয়েছে। তাহলে কল্যাণ এবং কল্যাণ একটা কতটুকু গুরুত্বপূর্ণ ইবাদত, বান্দার হকের মধ্যে এই হকটা আদায় করা। আজকে আমরা দেখা যায় যে যারা অসুস্থ হয় তাদেরকে অবশ্য দেখতে চায়, কিন্তু নিয়ত আমাদের থাকতে হবে, নিয়ত থাকতে হবে। আমি আহলে সুন্নাত আমাদেরকে নিয়তের ব্যাপারেও সচেতন করেন। আমি যখন কোনো ব্যক্তিকে, রুগ্ন ব্যক্তিকে দেখতে চাই, আমি জিয়ারত করতে গেলাম, ইবাদত করতে গেলাম, তাকে শুশ্রূষা করতে গেলাম, ইবাদতের নিয়ত থাকতে হবে, সওয়াবের নিয়ত থাকতে হবে। এটা যদি হয় যে আমি আমার কোনো ব্যবসায়ী খাতিরে গেলাম অথবা কোনো মানে একটা হচ্ছে বাধ্য হয়ে যাওয়া, আরেকটা হচ্ছে যে আমি মুসলমান, মুসলমানের হক আদায় করতে যাচ্ছি, সওয়াবের নিয়তে যাচ্ছি, ইবাদতের নিয়তে যাচ্ছি, এই মন মানসিকতাগুলো আমাদের থাকা উচিত।
আসলে সর্বশেষ যদি আমরা এই বিষয়টা যদি আমরা আলোচনা করি, দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে প্রায় একেবারে শেষের দিকে যে মুসলমানকে দেখতে যাওয়া যদি সে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু আজকে এই যে এটা মুসলমানের একটা অনেক বড় একটা কি দায়িত্ব এবং কর্তব্য যে মুসলমানকে দেখা, রোগীদেরকে দেখতে যাওয়া। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহমদ সোদ্দাত তিনি বলেন যে যে দাওয়াত ইসলামীর কাজ করতে গিয়ে তিনি যে বিষয়গুলো সবচেয়ে বেশি তিনি করেছেন, যেগুলোর মাধ্যমে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কাজের মধ্যে কি অনেক উন্নতি হয়েছে। সেক্ষেত্রে আমির আল সুদন বলেন যে এর মধ্যে একটি হচ্ছে রোগীকে দেখতে যাওয়া, আর কি হচ্ছে যারা যারা নামাজে শরীক হওয়া, আর দুটি বিষয় হচ্ছে যে মুসলমানের হকের সাথে কি সম্পর্ক রাখে। আমরা এই সকল বিষয়গুলো যদি আমরা খেয়াল করি এর মাধ্যমে কিন্তু ভালোবাসা সৃষ্টি হয়, মহাব্বত সৃষ্টি হয়। যখন আপনি আপনার কোনো ভাই অথবা কোনো বন্ধু সে যদি অসুস্থ হয়ে যায়, আপনি সওয়াবের নিয়তে যখন তাকে দেখার জন্য যাবেন, তখন এর মাধ্যমে তার ফ্যামিলির সাথে আপনার একটা মহাব্বত সৃষ্টি হবে, তার সাথে আপনার একটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আর ইসলাম হচ্ছে মহাব্বত এবং ভালোবাসার নাম, যে আপনি যদি মহাব্বত পেতে চান, ভালোবাসা পেতে চান, তাহলে এই সকল বিষয়গুলো আমাদের মধ্যে থাকা উচিত। কিন্তু আফসোস আমাদের সমাজের মধ্যে
এই বিষয়গুলো দিন দিন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এখন তো এমন অভিযোগ পাওয়া যায় যে অমুক প্রতিবেশী বা অমুক আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক না, আমি তাদের সাথে মানে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা ই করে না। তো আমরা যদি এদিকে খেয়াল করি যে যখন তার ঘরে কোনো রোগী হবে বা কেউ মারা গেল, আমি তার জানাজা অংশগ্রহণ করলাম, কেউ রোগী হলো তাকে দেখতে গেলাম, তখন সে কিন্তু মানে সে আমাকে যত রাগান্বিত থাকুক সে আমাকে কিন্তু কিছু বলবে না। তো আমি যখন তার ওই ঘরের রোগী দেখতে যাবো, জানাজা অংশগ্রহণ করতে যাবো, তখন আমাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হবে।
বাস্তব এটা আমরা অনেক সময় দেখেছি যে এলাকার মধ্যে যখন কোন দুইজন মুসলমানের সাথে যখন ঝগড়া ফাসাদ হলো, ওই ব্যক্তির ভাই অথবা বাবা ইন্তেকাল করলো, যখন তার ওই বন্ধু যার সাথে তার মনোমালিন্য হয়েছে যখন সে গেল, এবং তার সাথে যখন সেখানে যারা যারা আমাদের শরীক হলো, এবার মাইয়েতকে কাফন দাফনের মধ্যে সেখানে শরীক হলো, আলহামদুলিল্লাহ এর মাধ্যমে কি হলো, তাদের মধ্যে যে বিদ্বেষ যে বিষয়টা সেটা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেল। আসলে ইসলাম এটা আলহামদুলিল্লাহ এমন একটি ধর্ম যে আমরা যদি মুসলমান ইসলামের যদি প্রতিটি কাজকে যদি আমরা সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমাদের মধ্যে মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে এবং আল্লাহ তাআলার রহমত কি হবে সে নাজিল হবে। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের হকের ব্যাপারে একটি হক আলোচনা করলেন যে সে তার অপর মুসলমানের সাথে বিনম্র অর্থাৎ ভালো
ব্যবহার
করতে হবে। এখন এই যে ভালো যে ব্যবহার, তারপর ইরশাদ করলেন যে ভালো ব্যবহার করবে অর্থাৎ সে তার সাথে কি দাম্ভিকতা অহংকার করবে না,
অহংকার নিয়ে কথা বলবে না, তাকে ধমক দিবে না,
ধমক দিবে না,
বিনম্র আচরণ করবে।
এই যে হক যে আমার দ্বারা আমি পালন করতে পারতেছি কিনা, আমার ব্যবহার কেমন, আর তো আফসোস বড় দুঃখের সাথে বলতে হয় পূর্ববর্তী বুজুর্গানিদিন আউলিয়ে কামিলিন তাদের ব্যবহারে অমুসলিম
মুসলমান হয়ে গেছে,
কিন্তু আজকে আমাদের মুখের ব্যবহার এত কঠিন হয়ে গিয়েছে অমুসলিম মুসলমান হবে দূরের কথা যে মুসলমান আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এটা কিন্তু বাস্তব একটা প্র্যাকটিক্যাল, মানে কেউ যদি আমার কাছে আসে তবে তাকে মুখ দিয়ে এমন এমন কথা আমি তাকে বলে দিচ্ছি সে আমার থেকে কি
দূরে সরে যাচ্ছে।
তো এই বিষয়টা আপনি একটু দেখুন আপনার ঘরের মধ্যে আপনার সন্তান আপনার নিকটে আসতেছে কিনা, আপনার স্ত্রী আপনার নিকটে আসতেছে কিনা, ঘরের মধ্যে দেখুন, আপনার এলাকায় মহল্লায় দেখুন। আসলে যদি কোনো ব্যক্তির ব্যবহার সুন্দর হয়, তার মুখের ভাষা সুন্দর হয়, তখন মানুষ আস্তে আস্তে তার দিকে আসতে থাকে, ঝুঁকতে থাকে। কিন্তু যখন আমাদের ব্যবহার খারাপ হতে চলে তখন মানুষ আমাদের থেকে দূরে সরে যায়। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি, এই বিষয়গুলো আমরা খেয়াল করি যদি আমরা খেয়াল করতে পারি, আর এই সকল বিষয়গুলো একজন মুসলমান সে খেয়াল করবে, কোনো অমুসলিম সে এই সকল বিষয়গুলোতে খেয়াল রাখবে না। আমরা মুসলমান আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ ও তাআলার রাসূলের সন্তুষ্টির মধ্যে কি
হওয়া উচিত
জি রাখা করবে।
আসলে এই যে মুসলমানের হকের ব্যাপারে একটা মজমুই কথা বলছি যদি আমি মানে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই, আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি দিনে এই পাঁচটি আমল করে আল্লাহ তাআলা তাকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বিমারীকে দেখা অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাজায় অংশগ্রহণ করা, রোজা রাখা, জুমার নামাজ আদায় করা, গোলাম আজাদ করা,
সুবহানাল্লাহ।
এই যে পাঁচটা বিষয়, পাঁচটা বিষয়ের মধ্যে চারটা বিষয় কিন্তু মানে আমাদের মানে পক্ষে সম্ভব। গোলাম আজাদের বিষয়টা যেহেতু এখন নেই ইসলামে, এখন সেই ইয়েটা নেই, কিন্তু এই চারটা বিষয়ে যদি আমরা আশা রাখি হাদিসে পাকের এই যে কথাগুলো এগুলো কিন্তু আমলের উদ্দেশ্যে। হ্যাঁ, এবং কেউ যদি এই নিয়ত করে নেয় যে আমি পাঁচটা আমল করবো, আল্লাহ তাআলা কিন্তু অনেক মেহরবান, অনেক দয়াবান। যদিও তার কি রোজা রাখাটা রোজা রেখে নেই আর জুমাতে অংশগ্রহণ করে, কিন্তু রোগীকে দেখার কোন নিয়ত আছে কিন্তু সময়ের অভাবে যেতে পারে নাই, অথবা জানাজার নিয়ত আছে কিন্তু জানাজার হয়নি, তাহলে কি সে সওয়াব পাবে না? অবশ্যই সওয়াব পাবে, সওয়াব তো অবশ্যই পেয়ে যাবে। তো এই জন্য বান্দার হক গুলোকে আমাদেরকে জানতে হবে। এখানে আলোচনা যদি করতে চাই ইমরান ভাই, বান্দার হক কিন্তু এক একটা হকই গুরুত্বপূর্ণ এবং এক একটা হকের উপর বিশদ আলোচনা রয়েছে, এক একটা চ্যাপ্টার আলোচনা রয়েছে।
বিষয় যদি আমরা আলোচনা করি, যেমন রোগীকে দেখতে যাওয়া বিশাল বড় একটি অধ্যায়, যেমন আরেকটি এসেছে যদি সে যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল,
দাওয়াত গ্রহণ করা যায়।
এখন তো হচ্ছে অনেকে খুব আশা করে আমাকে দাওয়াত দেয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, ভালো ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, কিন্তু আমার কাছে সময় নেই,
সময় নেই,
আমি খুব ব্যস্ত। আসলে দেখা উচিত, আজকে আমার কাছে সময় নাই, কালকে তো আমারও প্রয়োজন হবে যারজনকে দাওয়াত দেওয়া, তখন কেউ আমার দাওয়াতে সাড়া
দিবে না।
আজকে যদি আমি কেউ আমাকে মহব্বত করে, কেউ আমাকে ভালোবেসে আমাকে দাওয়াত পেশ করলো, যতটুকু সম্ভব যদি সরকারি মজবুরি না হয়, যদি আপনি অপারক যদি না হন, তাহলে উচিত দাওয়াত কি করা, কবুল করা। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে প্রায় নিকটে চলে এসেছি, একদম অনেকে আমাদেরকে এস এম এস করলেন, যে ডাক্তার ইসলামী আমাদেরকে এস এম এস করলেন যে আমাকে কি বাংলা ভাষা একটি কি নাচ শুনিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা সর্বশেষ মোবাইল দিক থেকে ইনশাআল্লাহ মাদানী ফুল নেব, ইনশাআল্লাহ বাংলা ভাষায় যে কোনো একটি কালামের দু একটি পঙ্ক্তি শুনে ইনশাআল্লাহ তারপর সালাতু সালামের মাধ্যমে ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ মাদানী ফুল নেব ইনশাআল্লাহ সাহেল ভাই থেকে।
জি, আসলে আমি একজন মুসলমান হিসেবে আমাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজন প্রত্যেক মুসলমানের হকের দিকে খেয়াল রাখা উচিত, যে একজন মুসলমান আমার দ্বারা যেন কোনো কষ্ট না পায়, আমার দ্বারা যেন কারো বিপদ না হয়ে যায়, আমার দ্বারা যেন কোনো মানে ক্ষতি না হয় কোনো মুসলমান, এদিকে আমাদের খেয়াল রাখা উচিত। আর এই জন্য শেখ তরিকা আলোচনা দামাত বরকাতুল্লাহ আলাইহি আমাদেরকে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন, মাদানী পরিবেশ। আমরা যদি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হতে পারি, তাহলে আমরা দাওয়াত ইসলামী সম্পর্কে তো জানবো, পাশাপাশি আমাদের মুসলমানের হকের প্রতি জানতে পারবো, একজন মুসলমান হিসেবে আমার কি করা উচিত আমি সেই বিষয়গুলো জানতে পারবো, তখন আমি আমলও করতে পারবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামী মাদানী মহলে সঙ্গ দেওয়ার তৌফিক দিক দিয়ে রেজাল্ট করবে।
আমি যেহেতু দাওয়াতের কথাটা আসলো, আমির আহলে সুন্নতের একটি ঘটনার কথা, আমির আহলে সুন্নত একবার অনেক বড় ইজতেমায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন। তো পথের মধ্যে এক ইসলামী ভাইয়ের ঘর পড়ে, তো উনি অনেক কাকুতি মিনতি করলেন যে হুজুর, আমার ঘরের মধ্যে আপনি যখন ইজতেমায় যাবেন ওই দিন আমার ঘরে দাওয়াত গ্রহণ করেন। তো আমির আহলে সুন্নত দয়া করলেন যে ইনশাল্লাহ যাব, কিন্তু ওই দিন আল্লাহর ওলির আগমন উপলক্ষে তারা ঘর সাজালো, বিভিন্ন আয়োজন করলো, কিন্তু যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল আমির আহলে সুন্নত আসেন নাই। তো ওই ব্যক্তি বলতেছে যে ওনার চাচা যান যেখানে ইজতেমা, ইজতেমা গ্রাউন্ডে চলে গেলেন, কেন আসেননি, আসলে কোনো সমস্যা হয়েছে কিনা, এই দেখলেন যে ওইখানে আমির আহলে সুন্নত উপস্থিত রয়েছেন, বয়ান করলেন। যখনই আমির আহলে সুন্নতের নজর ওই ইসলামী ভাইয়ের প্রতি পড়লো যার ঘরে দাওয়াত ছিল, তিনি সেখানে উপস্থিত হতে পারেননি, তিনি এই হাজার হাজার মানুষের সম্মুখে মানে অগণিত মানুষের সম্মুখে ওনার কাছে ক্ষমা প্রার্থনা করলেন যে আমাকে ক্ষমা করে দিবেন, আপনার দাওয়াত আমি গ্রহণ করতে পারিনি, মানে আপনার দাওয়াত ছিল আমি সময়ের অভাবে যেতে পারিনি।
আসলে আল্লাহ ওয়ালা যারা তাদের কথাই আমরা কি বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আউলিয়া ইকরামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহ জবাজান মুসলমানদেরকে ইনশাআল্লাহ সালাম করব, যখন সালাম দিবে সালামের জবাব দেব, হাসির জবাব দেব, দাওয়াত কবুল করার চেষ্টা করব। অসুস্থ যারা তাদের ইনশাআল্লাহ আমরা দেখা সেবা করার ইনশাআল্লাহ চেষ্টা করব।
ক্ষমা প্রার্থনার মন মানিস কথা, হ্যাঁ যদি ভুল ত্রুটি হয়ে যায় আমাদের হয়ে, অবশ্যই মুসলমান মুসলমানে চলতে গেলে ভুল ত্রুটি মানে ক্ষমা চাওয়াটা এটার জেহেনটা আমাদের খুবই কম।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমরা যাতে করে যখন অপরাধ হয়ে যায় তখন ইনশাআল্লাহ আমরা ক্ষমা চেয়ে নেব। আমরা চেষ্টা করেছি যে কয়েকটি বিষয় থেকে আমরা কিছু কিছু আলোচনা করার আমরা চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনাকে কবুল করুক, আর এই সকল বিষয়ে আমরা যাতে করে নিজেরাও আমরা আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আসুন আমরা নাত রাসূলের দু একটি পঙ্ক্তি শুনে ইনশাআল্লাহ সাথে সাথে আমরা সালাতু সালাম পাঠ করে নেব। জি,
জীবনে হবে কি তোমার দিদার পৃথিবী
ওয়া পায়া হাবিবুল্লাহ পৃথিবীর যে দিকে সদাকায় দরদি আয়তকে ভোলায় জানি যে তুমি তো জাহানের রহমত یا رسول اللہ جیبون حاب کی تمہارو دیدار یا رسول اللہ تمہا کے پیچھے جینی خدا کے پیچھے تینی یا رسول اللہ جیبون حاب کی تمہارو دیدار یا رسول اللہ شیعہ شاہ روئے تھی آمی گناہ گار یا رسول یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ جیبون کی حبے تو مردی دار شیعہ شاہ روئے تھی آمرا شپون دا تو مردی دار شپون دا تو مردی دار ہے مدیر نبی سردار یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ ہماری مونیر بے دولا بجھے لے کے ہو بجھے نا سنائی لے کے ہو سنے نا سنائی لے کے ہو سنے نا سنن گو شاہ مدینہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ
والسلام علیک یا رسول اللہ وعلى آلك وصحبك یا حبیب اللہ یا ربنا یا ارحم الراحمین اے ملک مولا اس کے روادر رشتن کے مولا تیمی قبول کرنا اللہ امنا تمہار در بھرے مولا گناہر دوٹی ہاتھ تلے دیئے سے اللہ تمہیں آمدر کے معاف کر دا آمدر ماں بابا تیوے شدن کے دیکھے معاف کر دا اللہ آمدر مدر جرہ پریشان گرستو اللہ رین گرستو در مدر ویسے اللہ بیمینو মামলা মুকদ্দমার মধ্যে রয়েছে আল্লাহ সবাইকে তুমি আল্লাহ সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করে দাও হে মালিক ও মাওলা ইয়া রহমান ও রহিম আল্লাহ যারা যারা মাদিনী চ্যানেলের কল সেন্টারের মাধ্যমে কলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে যারা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দোয়াকে মাওলা তুমি কবুল করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
রহমত পূর্ণ হক প্রভাত তোমার রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।